শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের পাঠে আমরা নবী ইউনুসের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম, যিনি মাবুদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর উপস্থিতি থেকে পালানোর চেষ্টা করা হল নিজের ছায়ার কাছ থেকে পালানোর চেষ্টা করার মতোই। এমনকি মাছের পেটের ভেতরেও আল্লাহ হযরত ইউনুসের সঙ্গে ছিলেন। আজ আমরা এমন একজন নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি যিনি হযরত ইউনুসের পরবর্তী সময়ে কাজ করে গেছেন, এবং পাক কিতাবে তিনি অত্যন্ত পরিচিত একজন নবী। তিনি হলেন হযরত ঈসাইয়া, যিনি মসীহের জন্মের 700 বছর পূর্বে এসেছিলেন। ঈসাইয়া ছিলেন জেরুজালেমের বাদশাহ সুলাইমান কর্তৃক নির্মিত বায়তুল মুকাদ্দসের একজন ইমাম। অন্যান্য ইমামদের সাথেও হযরত ঈসাইয়াকেও প্রতিদিন আল্লাহর উদ্দেশ্যে কোরবান গাহে পশু কোরবানি করতে হতো। এই কোরবানি ছিল মসীহের প্রতীকী স্বরূপ, যিনি জগতের সমস্ত গুনাহ মুছে দেবার জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছিলেন। চলুন শুনে নেওয়া যাক একদিন কি ঘটেছিল যখন হযরত ঈসাইয়া বাইতুল মুকাদ্দসে মাবুদের উদ্দেশ্যে কোরবানি দিচ্ছিলেন। নবী ঈসাইয়ার কিতাবের 6 অধ্যায়ে হযরত ঈসাইয়া লিখেছেন,
যে বছর বাদশাহ উশিও ইন্তেকাল করলেন সে বছর আমি দেখলাম দিন দুনিয়ার মালিক খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তার রাজপোশাকের নিচের অংশ দিয়ে বায়তুল মুকাদ্দাস পূর্ণ ছিল। তার উপরে ছিলেন কয়েকজন সানাফ, তাদের প্রত্যেকের 6টা করে ডানা ছিল। দুটি ডানা দিয়ে তারা মুখ, আর দুটি ডানা দিয়ে পা ঢেকেছিলেন, আর দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। তারা একে অন্যকে ডেকে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, 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 তার মহিমায় গোটা দুনিয়া পরিপূর্ণ। তাদের গলার স্বরের আওয়াজে বাইতুল মুকাদ্দসের দরজার কব্জাগুলো কেঁপে উঠল এবং ঘরটা ধোঁয়ায় পূর্ণ হয়ে গেল। তখন আমি বললাম, হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, কারণ আমার মুখ নাপাক এবং আমি এমন লোকদের মধ্যে বাস করি যাদের মুখ নাপাক। আমি নিজের চোখে বাদশাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। তখন একজন সারাফ হাতে একটা জ্বলন্ত কয়লা নিয়ে আমার কাছে উড়ে আসলেন। কয়লাটা তিনি ধূপগাহের উপর থেকে চিমটা দিয়ে নিয়েছিলেন। সেই কয়লাটা তিনি আমার মুখে ছুঁয়ে বললেন, দেখো, এটা তোমার মুখ ছুঁয়েছে, তোমার অন্যায় দূর করা হয়েছে এবং তোমার গুনাহ মুছে ফেলা হয়েছে। তারপর আমি দিন দুনিয়ার মালিকের কথা শুনতে পেলাম। তিনি বললেন, আমি কাকে পাঠাবো, আমার পক্ষ হয়ে কে যাবে? আমি বললাম, এই যে আমি, আপনি আমাকে পাঠান।
এভাবে আল্লাহ মাবুদ তার গৌরব ও পবিত্রতা হযরত ঈসাইয়ার কাছে প্রকাশ করেছিলেন এবং তাকে হুকুম দিয়েছিলেন তিনি যেন সমস্ত ইসরায়েলদের কাছে তার কালাম ঘোষণা করেন এবং লিখে রাখেন, অর্থাৎ যিহুদি জাতি ও তাদের পরবর্তী সকল প্রজন্মের কাছে যেন তা দলিল হিসাবে থেকে যায়। হযরত ঈসাইয়ার কিতাবটি দীর্ঘ ও গভীর তত্ত্বজ্ঞানপূর্ণ, তাই সময়ের স্বল্পতার কারণে এর মধ্যকার সকল বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না। কিন্তু নবী ঈসাইয়ার বাণীগুলোকে সার সংক্ষেপণের মাধ্যমে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি। প্রথমত, হযরত ঈসাইয়া ইহুদাদেরকে তাদের গুনাহ এবং গুনাহের ফলে তারা যে শাস্তি পেতে চলেছে সে সম্পর্কে একটি দুঃসংবাদ দিয়েছিলেন। দ্বিতীয়ত, হযরত ঈসাইয়া তাদের কাছে একটি সুসংবাদ ঘোষণা করেছিলেন, যা ছিল মসীহের বিষয়ে, যিনি দুনিয়াতে এসে তাদের গুনাহের শাস্তির দায়ভার বহন করবেন। অতএব সংক্ষিপ্তভাবে হযরত ঈসাইয়ার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল, দুঃসংবাদটি ছিল গুনাহ এবং এর শাস্তির বিষয়ে, এবং সুসংবাদটি ছিল নাজাতদাতার বিষয়ে, যিনি দুনিয়াতে এসে গুনাহকারীদের বদলে নিজে গুনাহের শাস্তির মূল্য পরিশোধ করবেন। চলুন কিতাব থেকে এমন কয়টি আয়াত দেখে নেওয়া যাক যেখানে সেই দুঃসংবাদের বিষয়ে লেখা আছে যা আল্লাহ হযরত ঈসাইয়ার অন্তরে দিয়েছিলেন, যেন তিনি তা যিহুদি ও অন্যান্য যারা শুনতে পারে এমন সকলের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন। হযরত ঈসাইয়ার লিখিত কিতাবের প্রথম অধ্যায়ে লেখা আছে,
হে আসমান শোনো, হে দুনিয়া শোনো, মাবুদ বলছেন, আমি ছেলে মেয়েদের লালন পালন করেছি ও তাদের বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। গরু তার মালিককে চেনে, গাধাও তার মালিকের যাবপাত্র চেনে, কিন্তু ইসরায়েল তার মালিককে চেনে না, আমার বান্দারা আমাকে বোঝে না। হায়, তারা একটা গুনাহে পূর্ণ জাতি, দোষের ভারে বোঝায় লোক, অন্যায়কারীদের বংশ, কুকাজ করা সন্তান। তারা মাবুদকে ত্যাগ করেছে আর তার দিকে পিছন ফিরিয়েছে। অসার কোরবানির জিনিস তোমরা আর এনো না, তোমাদের ধূপ জ্বালানো আমার ঘৃণা লাগে। অমাবস্যা, বিশ্রামবার এবং ধর্মীয় মাহফিল তোমাদের গুনাহের দরুন আমি এইসব সভা সহ্য করতে পারি না। আমি তোমাদের সব অমাবস্যার উৎসব ও নির্দিষ্ট ভোজসভা ঘৃণা করি। এগুলো আমার কাছে বোঝার মতো হয়েছে, এগুলোর ভার বয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মুনাজাতের জন্য যখন তোমরা হাত তুলবে, তখন আমি তোমাদের দিক থেকে আমার চোখ ফিরিয়ে নেব, যদিও অনেক মুনাজাত করো আমি তা শুনব না।
এভাবেই হযরত ঈসাইয়া ইহুদা জাতিকে তাদের ভণ্ডামির জন্য তীব্র তিরস্কার করেছিলেন। তিনি সংক্ষিপ্তকারে তাদের গুনাহগুলোকে এভাবে প্রকাশ করেছিলেন,
এই লোকেরা মুখেই আমাকে সম্মান করে, কিন্তু তাদের দিল আমার কাছ থেকে দূরে থাকে। তারা মিথ্যায় আমার ইবাদত করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র।
তাদের দুরাচার ও জেদের প্রতি তীব্র নিন্দা জানানোর পর হযরত ঈসাইয়া তাদেরকে সেই সুসংবাদটি বলতে আরম্ভ করেছিলেন, যার কিনা ইমানদারদের দিলকে পবিত্র করার ক্ষমতা আছে। চলুন বাকি সময়টুকুর মধ্যে গুনাহকারীদের নাজাতদাতা যিনি দুনিয়াতে এসেছিলেন সেই মসিহ সম্পর্কে নবী ঈসাইয়ার লিখিত কিছু চমৎকার কালাম শুনে নেওয়া যাক। তিনি লিখেছিলেন,
মাবুদ বলেছেন, এখন এসো আমরা বোঝাপড়া করি, যদিও তোমাদের সব গুনাহ টকটকে লাল হয়েছে, তবুও তা বরফের মতো সাদা হবে, যদিও সেগুলো গাঢ় লাল রঙের হয়েছে, তবুও তা ভেড়ার লোমের মতো সাদা হবে। তোমাদের আল্লাহ বলছেন, আমার বান্দাদের সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক করো, মরুভূমিতে আমাদের আল্লাহর জন্য একটা রাস্তা সোজা করো। প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড় পর্বত সমান করা হবে, পাহাড়ি জায়গা সমতল করা হবে আর আসমান জমিন সমান করা হবে। তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে আর সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে, মাবুদই এই সব কথা বলেছেন। হে সিয়ন, সুসংবাদ আনছো যে তুমি, তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো। হে জেরুজালেম, সুসংবাদ আনছো যে তুমি, তুমি জোরে চিৎকার করো, চিৎকার করো, ভয় করো না। ইহুদার শহরগুলোকে বলো, এই তো তোমাদের আল্লাহ, দেখো আল্লাহ মালিক শক্তির সঙ্গে আসছেন। দিন দুনিয়ার মালিক নিজেই তোমাদের কাছে একটা চিহ্ন দেখাবেন, তা হল একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, আর তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হল আমাদের সঙ্গে আল্লাহ।
আল্লাহ হযরত ঈসাইয়ার মাধ্যমে এই গুপ্ত রহস্য প্রকাশ করেছিলেন। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তার পাকরুহের শক্তি একজন অবিবাহিতা সতীর উপরে এসেছিলেন। সেই নারীর কিনা পুরুষের সাথে কোনো পরিচয়ই ছিল না। দুনিয়াতে মসিহের এভাবেই জন্মগ্রহণ করার কথা ছিল। আপনি যেমনটি জানেন যে মসিহের কোনো জাগতিক পিতা ছিল না। জন্মগ্রহণ করার পূর্বে তিনি আল্লাহর নিকটে ভেহেস্তে ছিলেন, কারণ তিনিই সেই কালাম যিনি সৃষ্টির শুরুতে আল্লাহর সাথেই ছিলেন। নবী ঈসাইয়ার ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহই ছিলেন আল্লাহ যিনি মানুষের শরীর নিয়ে দুনিয়াতে এসেছিলেন। কি অসাধারণ সত্য! আল্লাহ যিনি পাকরুহ, তিনি তার অসাধারণ পরিকল্পনা অনুযায়ী তার রুহু ও কালাম নিয়ে একজন অবিবাহিতা সতীর গর্ভে এসেছিলেন এবং দুনিয়াতে একজন নবজাতক হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এ বিষয়েই হযরত ঈসাইয়া ভবিষ্যৎবাণী করেছিলেন, বলেছিলেন যে একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হল আমাদের সঙ্গে আল্লাহ। পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেখানে হযরত ঈসাইয়া মসীহের আগমনের বিষয়ে অনেক কিছু লিখেছেন। একটা জায়গায় তিনি লিখেছেন,
যে লোকেরা অন্ধকারে চলে তারা মহানূর দেখতে পাবে, যারা ঘন অন্ধকারের দেশে বাস করে তাদের উপর সেই নূর জ্বলবে। এই সমস্ত হবে কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন, একটি পুত্র আমাদের দেওয়া হবে, আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ, চিরস্থায়ী পিতা, শক্তির বাদশাহ। তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান বন্ধ থাকবে না। তখন খোঁড়ারা হরিণের মতো লাফাবে, বোবাদের জিহ্ব আনন্দে চিৎকার করবে।
এই আয়াতগুলোর মধ্যে দিয়ে হযরত ঈসাইয়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ দুনিয়াতে আল্লাহর ধার্মিকতা ও রহমত নিয়ে আসবেন। এমনকি তিনি পূর্বেই এই কথা প্রকাশ করেছিলেন যে মসীহ এমন সব আশ্চর্য কাজ করবেন যা দুনিয়াতে আগে কেউ কখনো করেননি, আর এজন্যই সকলে জানতে পারবে যে তিনি সেই মসীহ যিনি আল্লাহর উপস্থিতির সামনে থেকে এসেছেন। তাই মসীহের বিষয়ে হযরত ঈসাইয়া লিখেছিলেন যে তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ, চিরস্থায়ী পিতা, শক্তির বাদশাহ। আজকালকার মানুষেরা যে রকমটা ভাবে, নিঃসন্দেহে মসীহ সেরকম নবীদের মতো বা সমতুল্য নয়। নবী ঈসাইয়া স্বয়ং নিজ মুখে পাক নাজাতদাতা যিনি আল্লাহর উপস্থিতির সামনে থেকে এসেছিলেন তার মহিমা ঘোষণা করেছিলেন। আজ বিদায় নেবার পূর্বে আরেকটি অধ্যায় না পড়লেই নয়। অধ্যায় ৫৩ নবী ঈসাইয়ার লিখিত সকল অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টি সবচেয়ে চমৎকার, কারণ এই অধ্যায়টির মধ্যে হযরত ঈসাইয়া মসীহের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, কিভাবে দুনিয়ার সমস্ত গুনাহের শাস্তি বহন করার জন্য তিনি একটি কোরবানি করা ভেড়ার ন্যায় নিজের রক্ত ঢেলে দেবেন। মনোযোগ দিয়ে শুনুন, মসীহ জন্মের ২৭ বছর পূর্বে আল্লাহ তার নবী হযরত ঈসাইয়ার মাধ্যমে কি সুসংবাদ দিয়েছিলেন। পাক কিতাব বলে,
আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে? কার কাছে বা মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছে? তিনি তার সামনে নরম চারার মতো, শুকনা মাটিতে লাগানো গাছের মতো বড় হলেন। তার এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই তার দিকে আমরা ফিরে তাকাই। তার চেহারাও এমন নয় যে আমাদের আকর্ষণ করতে পারে। লোকে তাকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে। তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল। লোকে যাকে দেখলে মুখ ফেরায়, তিনি তার মতো হয়েছেন। লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি। সত্যিই তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্যই তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। মাবুদ আমাদের সকল অন্যায় তার উপর চাপিয়েছেন। তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। জুলুম ও অন্যায় বিচার করে তাকে হত্যা করা হয়েছিল। সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে আমার লোকদের গুনাহের জন্য তাকে জীবিতদের দেশ থেকে শেষ করে ফেলা হয়েছে? সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল। যদিও তিনি কোনো অনিষ্ট করেননি কিংবা তার মুখে কোনো ছলনার কথা ছিল না, তবুও দুষ্টদের সঙ্গে তাকে দাফন করা হয়েছিল, আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সঙ্গী হয়েছিলেন। আসলে মাবুদ তার ইচ্ছানুসারে তাকে চুরমার করেছিলেন, আর তাকে কষ্ট ভোগ করিয়েছিলেন। মাবুদের গোলাম যখন তার প্রাণকে দোষের কোরবানি হিসাবে দেবেন, তখন তিনি তার সন্তানদের দেখতে পাবেন আর তার আয়ু বাড়ানো হবে। তার দ্বারায় মাবুদের ইচ্ছা পূর্ণ হবে, তিনি তার কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন। মাবুদ বলেছেন, আমার ন্যায়বান গোলামকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে অনেককে ধার্মিক বলে গ্রহণ করা হবে, কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন। সেজন্য মহৎলোকদের মধ্যে আমি তাকে একটা অংশ দেব, আর তিনি বলবানদের সঙ্গে বিজয়ের ফল ভোগ করবেন, কারণ তিনি নিজের ইচ্ছায় প্রাণ দিয়েছিলেন। তাকে গুনাহগারদের সঙ্গে গোনা হয়েছিল, তিনি অনেকের গুনাহ বহন করেছিলেন আর গুনাহগারদের জন্য অনুরোধ করেছিলেন।
এই ধরনের যন্ত্রণা ভোগের বিষয়েই হযরত ঈসাইয়া লিখেছিলেন, যা মসীহ আমাদের গুনাহের শাস্তির জন্য সহ্য করেছিলেন। হ্যাঁ, নাজাতদাতাই আমাদের হয়ে কষ্টভোগ করেছিলেন এবং নিজের রক্ত দিয়েছিলেন, যেন আল্লাহ তার ন্যায় নিষ্ঠার সাথে কোনো প্রকার আপোষ না করে আমাদের গুনাহ মাফ করতে পারেন। আর এ কারণেই হযরত ঈসাইয়া লিখেছিলেন,
আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি, মাবুদ আমাদের সকল অন্যায় তার উপর চাপিয়েছেন।
এই অসাধারণ আয়াতটিই নবী ঈসাইয়ার সম্পূর্ণ কিতাবটিকে দুটি মূল বিষয়ের মধ্যে দিয়ে সংক্ষেপে প্রকাশ করেছে, তা হল একটি দুঃসংবাদ ও একটি সুসংবাদ। প্রথমটি হল সেই দুঃসংবাদটি যা প্রকাশ করে যে আমরা সকলেই গুনাহ করেছি এবং এই গুনাহের শাস্তি হতে নিজেদেরকে রক্ষা করার কোনো উপায়ই আমাদের হাতে নেই। সে কারণেই হযরত ঈসাইয়া লিখেছিলেন,
আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি।
দ্বিতীয়টি হল একটি সুসংবাদ যা আমাদের আশ্বস্ত করে যে আমাদের মতো গুনাহগারদের নাজাতদানের জন্য আল্লাহ একটি পরিকল্পনা রেখেছিলেন, আর সেই পরিকল্পনাটি বাস্তবায়িত হয়েছে মসীহের মৃত্যু ও মৃত্যু থেকে জেগে ওঠার মধ্যে দিয়ে। আর তাই হযরত ঈসাইয়া লিখেছিলেন,
আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে, আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি, মাবুদ আমাদের সকল অন্যায় তার উপরে চাপিয়েছেন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বন্ধুগণ, আপনারা কি কখনো ভেবে দেখেছেন পবিত্রতম আল্লাপাকের সামনে আপনার গুনাহ কতটা গুরুতর? আপনি কি বিশ্বাস করেন যিনি অবিবাহিতা সতী নারীর গর্ভের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনিই আমাদের সঙ্গে আল্লাহ? আপনি কি জানেন কেন মসীহকে কোরবানি ভেড়ার মতো নিজের রক্ত দিতে হয়েছিল? নবী ঈসাইয়ার এ সকল জীবনদায়ী আয়াতগুলো নিয়ে ধ্যান করুন। আল্লাহ আপনাকে সাহায্য করতে চান যেন আপনি হযরত ঈসাইয়ার লিখিত অধ্যায় 53 এর প্রতিটি কথা বুঝতে পারেন। আজ আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সে সম্পর্কে আপনি কোনো কিছু না বুঝে থাকলে অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের বরকত দান করুন যেন হযরত ঈসাইয়ার মধ্যে দিয়ে তার নাজিল করা বার্তাগুলো নিয়ে আপনারা গভীরভাবে ধ্যান করতে পারেন।
মাবুদ বলেছেন, এখন এসো আমরা বোঝাপড়া করি, যদিও তোমাদের সব গুনাহ টকটকে লাল হয়েছে তবুও তা বরফের মতো সাদা হবে, যদিও সেগুলো গাঢ় লাল রঙের হয়েছে তবুও তা ভেড়ার লোমের মতো সাদা হবে।